তাহলে আজকে আমরা চতুর্থ শ্লোক আলোচনা করব। এই শ্লোকটি কার কার জানা আছে, কার কার জানা নেই? ওকে, তাহলে ভক্তি শাস্ত্রী যারা করছে তাদের সকলেরই জানা আছে, ঠিক আছে? তাহলে আমরা সকলে এটা একবারে পড়ি। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব সর্বিধং প্রীতিলক্ষণম্। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব সর্বিধং প্রীতিলক্ষণম্। দদাতি মানে দান করেন, প্রতিগৃহ্ণাতি বিনিময়ে গ্রহণ করেন, গুহ্যম গুহ্য বা গুপ্ত বিষয়, আখ্যাতি ব্যক্ত করেন, পৃচ্ছতি জিজ্ঞাসা করেন, ভুঙ্ক্তে আহার করেন, ভোজয়তে আহার করান, চ এব নিশ্চয়, সর্বিধম ছয় প্রকার, প্রীতি প্রীতি বা ভালোবাসা, লক্ষণম লক্ষণ। এই শ্লোকের অনুবাদে বলা হচ্ছে, ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান, তার নিকট হতে কোন দ্রব্য প্রতিগ্রহণ, নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা এবং তার নিকট হতে ভজন বিষয়ক গুহ্য তথ্যাদি জিজ্ঞাসা করা, ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করানো, ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের এই ছয়টি প্রধান লক্ষণ। বুঝে গেল? হ্যাঁ, এই শ্লোকের অর্থটা কি? কে কে বুঝতে পারোনি? কে কে বুঝতে পারোনি হাত তোলো? তাই সকলেই বুঝে গেছ। তাহলে ভগবত ভক্তির প্রীতি লক্ষণ, ভক্ত সঙ্গে যে প্রীতি বিনিময়ের, ভক্তের সঙ্গে ভালোবাসার সম্পর্ক কিভাবে স্থাপিত হবে, কিভাবে স্থাপিত হয়, এটা তার ছটি লক্ষণ এখানে বর্ণনা করা হচ্ছে। সেই ছটি লক্ষণ কি? দদাতি মানে, তাহলে তোমরা দিচ্ছ ভক্তদের কিছু? না। আর প্রতিগৃহ্ণাতি, তাতে অসুবিধা নেই। আমরা প্রথমে দান, তারপরে গ্রহণ, এটাই হচ্ছে বন্ধুত্বের বিনিময়। আর কিরকম বস্তু দান করতে হবে? যেটা, যেই বস্তুটি আমাদের আমাদের মনোরঞ্জন করে, আমাদের যে ভালো লাগে। ভক্তকে দান করতে হবে তার মানে নয় যে ভক্তকে গিয়ে একটা থাপ্পড় দান করে, সে যেটা চায়, সে যে জিনিসটা তার কাছে ভালো লাগে সেই রকম জিনিস দিতে হবে, এবং বিশেষত ভক্তি বিষয়ক জিনিস হলেই সেটা ভালো, তাই না? হ্যাঁ, একটা কথা আছে, উড়ায় খই গোবিন্দায় নম, যে জিনিসটা আমার কোনো কাজে লাগবে না, হ্যাঁ, সেই জিনিসটা আমি দিয়ে দিলাম। যেটা খই উড়ে গেছে হাওয়ায়, খইটা যখন উড়ে গেছে তখন বলছে গোবিন্দায় নম, এই খইটা গোবিন্দকে দিয়ে দিলাম। সেরকম করলে লাভ হবে না? এইভাবে ভক্তের সঙ্গে প্রীতির সম্পর্ক স্থাপন করার একটা বৈশিষ্ট্য বা একটা উপায়। দদাতি প্রতিগৃহাতি, তার বিনিময়ে গ্রহণ, আমি কিছু দিলাম, ভক্ত কিছু দিল, সেটা আমরা গ্রহণ করলাম। হ্যাঁ, তারপরে গুহ্য মাখ্যাতি, গুপ্ত বিষয় গুহ্য বিষয়ে তাকে বলা এবং পৃচ্ছতি, তার কাছে ভজন বিষয়ে গুহ্য তথ্যাদি জিজ্ঞাসা করা। আর ভুংতে ভোজয়তে চৈব ষড়বিধ প্রীতিলক্ষণম। তাৎপর্য কে কে পড়নি এখনো পর্যন্ত? তোমরা পড়নি, ওকে, ঠিক আছে। তুমি তো কালকে পড়েছি, পড়ানি, পড়া শুরু কর। আচ্ছা, এটা একটু অন্যরকম আছে মনে হচ্ছে। ও ও আচ্ছা, ঠিক আছে, পড়ো। তাহলে ছটি লক্ষণ বোঝা গেল, প্রীতি লক্ষণ। আচ্ছা, এরপরে কি পড়বে? তুমি তো পড়েছিলে কাল পরশুদিন, তাই না? আচ্ছা, তুমিও তো পড়েছ, পড়েনি? বিশ্বময় এই সংঘ,
আমরা সানন্দে জানাচ্ছি যে সংঘের উন্নয়ন কার্য জনসাধারণ উদার ভাবে দান করছে। বিনিময়ে এই সংঘ কৃষ্ণ ভাবনাময় গ্রন্থ পত্র পত্রিকা ইত্যাদি সামান্য যা কিছু দান করেছে জনসাধারণ আগ্রহে তা গ্রহণ করছে। কখনো কখনো আমরা হরে কৃষ্ণ মেলায় আয়োজন করে আজীবন সভ্য সভ্য এবং কৃষ্ণানুরাগীদের প্রসাদ গ্রহণ করার জন্য আপ্যায়িত করি। আমাদের এই সভ্যরা সমাজের সর্বোচ্চ স্তর থেকে আসা সত্ত্বেও সংঘ প্রদত্ত সামান্য প্রসাদ তারা গ্রহণ করে। কখনো কখনো ঘনিষ্ঠভাবে তারা ভগবত সেবার প্রণালী সম্বন্ধে প্রশ্ন করে, আমরাও তাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করি। এইভাবে বিশ্বময় এই সংঘ।
আচ্ছা, ঠিক আছে, এইটুকুই থাক, তুমি আচ্ছা, তাহলে আমরা জাগতিক জীবনে দেখতে পাই যে এই ভাবে প্রীতি লক্ষণ হয়। হ্যাঁ, যেমন সাধারণত ব্যবসায়ীরা তারা যখন ইয়ে করে, কারোর কাছে কোনো কিছু প্রত্যাশা করে বা কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, তখন তারা কি করে? হ্যাঁ, তারা নিমন্ত্রণ করে, করে কি খায় কি পান করে সেগুলো আলাদা কথা। হ্যাঁ, কিন্তু তারাও এইটা করে এবং তারপরে কি করে, তারা উপহার দেয়। এইভাবেই পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপিত। এমনিতে যদি ব্যবসার খাতিরে যদি ব্যবসা করা হয় তখন সেরকম সম্পর্ক থাকে না, কিন্তু যার কাছ থেকে কিছু পাওয়ার প্রত্যাশা আছে তাকে ডেকে এনে তাকে হোটেলে নিয়ে যায়, খাবার খাওয়ায় এবং তার ফলে কি হয়, তাদের সম্পর্কটা গড়ে ওঠে। এমনিতে দোকানে দেখা সাক্ষাৎ হতো, অফিসে দেখা সাক্ষাতের সঙ্গে এটার একটা এই রকম যে মিলন, তার একটা পার্থক্য রয়েছে, তাই না? তখন তারাও মনে করবে ও এ আমাকে নিমন্ত্রণ করেছিল, করে খুব খাইয়েছে পিয়েছে, আর তারপরে ওরা কি করে, এইভাবে ভাবের আদান প্রদান, উপহারের আদান প্রদান করার মাধ্যমে সম্পর্ক স্থাপন করে। তাহলে সবকিছু ওরা ভক্তদের কাছ থেকে শিখছে। ভক্তরা কি করে, ভক্তদের এই ডাকুর উপগোস্বামী 500 বছর আগে যে পন্থাটি দিয়ে গেছেন, আজকে ওরা এটা প্রয়োগ করছে ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে। কিন্তু ভক্তরা কি করবে, ভক্তরা কৃষ্ণ ভক্তি লাভের জন্য এইভাবে ভক্ত সঙ্গে সম্পর্ক স্থাপন। ঠিক আছে, আচ্ছা। তারপর প্রভুপাদ কি বললেন, যে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সমৃত সংঘ সেই উদ্দেশ্য নিয়ে স্থাপিত হয়। অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্দেশ্যটা কি, ভক্ত কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্দেশ্য হচ্ছে ভক্ত সঙ্গ প্রদান করা, সমস্ত ভক্তরা একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠছে। আমরা সকলে যদি নিজের নিজের বাড়িতে থাকতাম তাহলে সম্পর্ক হতো, কিন্তু এখানে কি হচ্ছে, আমরা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি এবং সেই সম্পর্ক কিসের ভিত্তিতে স্থাপিত হচ্ছে, কৃষ্ণ ভক্তির। এবং সেই যে লক্ষণ, ভক্তদের সঙ্গে ভক্তের ইয়েটা কিরকম, সম্পর্কটা কিরকম সম্পর্ক, প্রীতির সম্পর্ক। ভক্তের সঙ্গে ভক্তের সম্পর্ক প্রীতির সম্পর্ক, তাই তো, নাকি অপ্রীতিকর সম্পর্ক হচ্ছে? তোমরা ঝগড়াঝাটি করছো না তো নিজেদের মধ্যে মাঝে মাঝে? সেই মাঝে মাঝেটা কত ঘন ঘন। তো এই ঝগড়া হলে কি করবে? হ্যাঁ, ভেরি গুড, ঝগড়া হলে প্রসাদ রেখে দিও, এই প্রসাদ খাইয়ে দিও। আর তোমার কাছে যদি কিছু থাকে সে তাকে দিয়ে দিও, দাদা আতি, সেও তখন যার সঙ্গে ঝগড়া হয়েছে সে তখন ঝগড়া ভুলে তার মনে ভাব কি হবে, আরে ও আমাকে এখন কিছু দিল, এখন তো আমাকে প্রতিজ্ঞাতি করতে হবে। সুতরাং এইভাবে ঝগড়ার অবসান হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে? কার কার মনে থাকবে? সুতরাং ঝগড়া হলে মনে করিয়ে দিও। তদাতি প্রতিগৃহাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি, মনের কথা বলো এবং ভক্তি বিষয়ক যদি কোন রকম প্রশ্ন থাকে সেগুলো করো। আর কেউ যদি গুজ্জ কিছু গোপনীয় কিছু যদি তোমাকে বলে, সেটা সকলের কাছে গিয়ে বলে বেরিয়ো না, সেটা খুব অন্যায়। কেউ যদি গোপন কিছু বলে তার মনের বন্ধুত্বের ইয়েতে, অনেক সময় মনটা হালকা করার জন্য আমরা অনেক কিছু বলি, কিন্তু সেটা যদি অন্যের কাছে গিয়ে রটিয়ে দেওয়া হয় তাহলে আর কেউ আমাদের বিশ্বাস করবে। তাই জন্য এই গুজ্জ এই বিষয়টি গোপন রাখার একটা, গোপন রাখাও একটা বিশেষ গুণ। আর ভুমতে ভোজায়তে চৈব, ঠিক আছে, তোমরা তো পরিবেশন সকলেই পরিবেশন করো এক একদিন, যখন এটা ভুমতে ভোজায়তে হচ্ছে, একদিন তোমরা পরিবেশন করলে অন্যদিন অন্যরা পরিবেশন করলো, বাসপার দিন নাকি নাকি একদিন সকলেই মানে একজনই পরিবেশন করে না, তোমরা সকলে পরিবেশন করো, একজনই পরিবেশন করো, তো মাঝে মাঝে রোটেশন করিও ভালো হবে, নাকি সকলে বই বিক্রি করে এসে এত ক্লান্ত হয়ে পড়ো যে আর পরিবেশন করেন থাকে না। আচ্ছা, এরপর থেকে কে পড়বে? তুমি পড়ো। না না এইভাবে, হ্যাঁ ঠিক আছে, করে আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম কথা যে প্রভুপাদ ইসকন সম্বন্ধে বলছেন যে এই ইসকনের যে এই ভক্তদের মধ্যে যে প্রীতির সম্পর্ক সেটা বিদ্বৎ সমাজ দ্বারা, যারা চিন্তাশীল ব্যক্তি এবং তারা এটার প্রশংসা করছে, বিদ্বান সমাজ এই কৃষ্ণ ভাবনামৃতে গুণগ্রাহী হয়ে উঠেছেন, এবং সঙ্ঘের ভক্তদের সভ্যদের মধ্যে এই বিনিময়ের ফলে, এই ছয় রকম বিনিময়ের ফলে আমাদের সঙ্ঘটা আরো সবল হয়ে উঠছে, তাই না? অর্থাৎ ভক্তদের মধ্যে সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে ইসকন তত বেশি করে সতেজ হবে, সবল হবে, আর ভক্তদের মধ্যে যদি ঝগড়াঝাটি হয় তাহলে কি হবে, ইসকন দুর্বল হবে। তা আমরা কি করব, ইসকন কি সবল করব না দুর্বল করব? আর সঙ্গের অনুসারে এটি কি, সঙ্গ অনুসারে ইচ্ছা বা কামনার উদয় হয়, যারা অসৎসঙ্গ করে তাদের অসৎ কর্মে প্রবৃত্তি হবে, যারা ভক্ত সঙ্গে সঙ্গ করবে তাদের মধ্যে ভক্তির উন্মেষ হবে, তাই না? তো আমরা কোনটা করব, সৎসঙ্গ সৎসঙ্গই কমলে করতে, সৎ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি। তাহলে ভক্ত সঙ্গ করলে কি হবে? ভক্ত সঙ্গ করলে যারা ভক্ত সঙ্গ করছে তারাও ভক্ত, ভক্ত সঙ্গের প্রভাবে সকলেই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর কৃষ্ণ প্রেমের বিকাশ কিভাবে হয়? কৃষ্ণ প্রেম কি অনুশীলনের দ্বারা লাভ হয়? না, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্যকর্ম নয়। সাধ্য মানে সাধনার দ্বারা সেটা লাভ করা যায় না, কিন্তু শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদয়। শ্রবণ কীর্তন আদির ফলে যখন হৃদয় শুদ্ধ হবে তখন তা উদয় হবে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদয়। তাই প্রভুপাদ বলছেন সকলকে কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ দেওয়া উচিত। কৃষ্ণ কথা শ্রবণের সুযোগ দিলে কি হবে? এই যে নিত্য সিদ্ধ যে কৃষ্ণ প্রেম সকলের হৃদয়ে রয়েছে সেটা জাগ্রত হবে। আমাদের কি করতে হবে? আমাদের গিয়ে সকলকে কৃষ্ণ কথা শোনাতে হবে, তাহলেই কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তির উদয়, কৃষ্ণ প্রেমের উদয় হবে। তাই প্রভুপাদ বলছেন যে এই যে গ্রন্থ বিতরণে এত জোর দিয়েছে, গ্রন্থ বিতরণ এটা কি পুজছে কি দেখো তো? হ্যাঁ, কে আর আগে কে ছিল, কেউ কে কি করছে? হ্যাঁ, শ্রীবল্লভ এখানে আছে, শ্রীবল্লভই হয়তো। হ্যাঁ, তাহলে আমার মনে হয় ওখানে কিছু বসিয়ে দিয়ে আগুনে রেখে চলে গেছে। সুতরাং ঠিক আছে, তোমার শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। শ্রবণের ফলে, শ্রবণের ফলে কৃষ্ণ কথা শ্রবণের ফলে স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়। তার ফলে কৃষ্ণ নাম কীর্তন করলে জীবের চিত্ত দর্পণ নির্মল হয়। কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম স্তবকে কি বলেছেন? ভেরি গুড অভিরাম, তুমি জানো এই শ্লোকটা তো? তুমি চোখ বন্ধ করে কি করছো? ধ্যান করছিলে? আচ্ছা, আর কে পড়েন? আচ্ছা, এদিকে আর কেউ পড়েনি? তুমি তুমি তো কালকে পড়েছিলে, তুমি পড়েনি? ও তোমার প্রশ্ন করেছিলে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখানে চেত দর্পণ মার্জনম এই শ্লোকটার সকলে বুঝতে পেরেছে? চেত দর্পণ মার্জনম, চেত দর্পণ মার্জন মানে চেত চিত্তরূপ দর্পণ মার্জন করে, মার্জন মানে। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে কি হবে, জপ করলে কি হবে? চিত্ত দর্পণ পরিমার্জিত হবে, পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এই চিত্তরূপ দর্পণের নোংরাটা কি, নোংরাগুলো কি? কামনা বাসনা, অপরাধ, বিষয় তৃষ্ণা, অনর্থ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলি হচ্ছে আমাদের হৃদয়ের ময়লা। তো এই ময়লাগুলো কি করে পরিষ্কার হবে? সাবান দিয়ে, জল দিয়ে? সেটা পরিষ্কার করার একমাত্র উপায় হচ্ছে নাম করা। নামটাও কিভাবে করতে হবে? নিরপরাধে নাম করতে হবে। অপরাধযুক্ত নাম হলে হবে না। নিরপরাধে নাম করার ফলে চেত দর্পণ মার্জনম। আচ্ছা, চিত্তরূপ দর্পণ মার্জন হলে, পরিষ্কার হলে তখন কি লাভ হবে? হ্যাঁ, কি হবে? ভব মহা দাবাগ্নি নির্বাপন। মহা দাবাগ্নি মানে, দাবাগ্নি মানে কি? কে কে জানো দাবাগ্নি মানেটা কি? দাবাগ্নি মানেটা কেউ কে জানে না? কে কে জানে না? ওকে, দাবাগ্নি মানে বনে যে জঙ্গলে বা বনে অরণ্যে যে আগুনটা জ্বলে ওঠে তাকে বলা হয় দাবানল বা দাবাগ্নি। দাব অগ্নি, জঙ্গলে আগুন লেগে যায় অনেক সময়, তো সেই আগুনটা কেউ গিয়ে জ্বালায়, কেউ গিয়ে কেরোসিন, কাঠ, খড় দিয়ে জ্বালায় না, ওটা আপনা থেকে জ্বলে ওঠে। কিভাবে জ্বলে ওঠে জানো? শুকনো বাঁশে বাঁশে ঘষা লেগে আগুনটা জ্বলে ওঠে, দাবাগ্নি। সেই দাবাগ্নি আমাদের এই দাবাগ্নিটা কি? সংসার দাবান, এই সংসার রূপ দাবানলে আমরা সকলে দগ্ধ হয়েছি। দাবানলে কি হয়? দাবানলে জলে পুড়ে যায়, আগুনে পুড়লে কিরকম লাগবে? কষ্ট হবে। ঠিকই তেমনি এই জড় জগতে আমরা সংসার দাবানলে জ্বলছি। এখন চেত দর্পণ মার্জনম করলে, চিত্তরূপ দর্পণ মার্জন হলে এই দাবানলটা নিভে যাবে, দাবাগ্নি নির্বাপনম। আর তারপরে কি হবে? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। কৈরব চন্দ্রিকা, কৈরব মানে, কৈরব মানে শ্বেতপদ্ম, ভেরি গুড। শ্রেয় কৈরব চন্দ্রিকা, শ্বেতপদ্মটা কি করে? পদ্ম ফুলটা খুব স্নিগ্ধ, শীতল। দাবাগ্নি জ্বলছিল, হ্যাঁ, আর সেখানে কি এলো? সেই জায়গায় পদ্মের, শ্বেতপদ্মের স্নিগ্ধ কিরণ, কিরণের মতো চন্দ্রিকা। চন্দ্রিকা মানে চাঁদের জ্যোৎস্না, চাঁদের আলো বিতরণ। কোথায় দাবানল আর কোথায় চাঁদের আলো, দুটোর মধ্যে পার্থক্য আছে? সে দাবানলটা নিভে গিয়ে যেমন, হ্যাঁ, জ্বলে গেছে, হ্যাঁ, সেখানে মলম লাগালে কি হয়? হ্যাঁ, ঠান্ডা হয়, ওখানে আরাম হয়। হ্যাঁ, সে দাবানলটার জায়গায় কি এলো? শ্রেয় কৈরব চন্দ্রিকা। এটা কে বিতরণ করছে? কৃষ্ণ নাম বিতরণ করছে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম। বিদ্যাবধু জীবনম, বিদ্যাবধু মানে, হ্যাঁ, বধু মানে, বধু মানে স্ত্রী না, এখানে বধু মানে ব্রহ্মচারীদের তো, বধু মানে বন্ধু, বিদ্যারূপ বন্ধু। আমাদের প্রকৃত বন্ধুকে, হ্যাঁ, বিদ্যা বা দিব্য জ্ঞান। অজ্ঞান হচ্ছে আমাদের শত্রু আর বিদ্যা হচ্ছে আমাদের বন্ধু। সেই শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম এবং বিদ্যাবধু জীবনম, বিদ্যাবধুরূপ জীবন দান করে। আনন্দাম বুধি বর্ধনম, আনন্দ, আনন্দ সকলেই জানে আনন্দ শব্দটার অর্থ। অম্বুধি, অম্বুধি মানে, হ্যাঁ, অম্বুধি, অম্বু মানে জল, আর ধি মানে সাগর, আনন্দাম্বুধি বর্ধনম, সে আনন্দের সমুদ্রটি ক্রমশ বর্ধিত হতে থাকে, আনন্দাম্বুধি বর্ধনম, এবং প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম, প্রতিপদে পূর্ণ অমৃত আস্বাদন হয়, পূর্ণামৃতাস্বাদনম। সর্বাত্ম স্নপনম, সর্বাত্ম স্নপন, স্নপন করার অর্থটি কি? হ্যাঁ, স্নপন, স্নপন মানে অভিষিক্ত, অভিষেক করা, সমস্ত সকলকেই এই আনন্দের সমুদ্রে অভিষেক বা পূর্ণ অমৃতের আস্বাদনে অভিষিক্ত করে, স্নান করায়। সেই পরম বিজয়তেই শ্রীকৃষ্ণ সংকীর্তনম, সেই কৃষ্ণ সংকীর্তনের পরম বিজয় হোক। পরম বিজয় হোক মানে সেই কৃষ্ণের, সেই কৃষ্ণ সংকীর্তনের সর্বত্র প্রচার হোক, সর্বত্র প্রসার হোক, সেটাই তো আমরা চাইব। বিজয় মানে কি? বিজয় মানে প্রসার, প্রচার। আচ্ছা, তারপরে কে পড়ছিল? আচ্ছা, তুমি তো পড়েছ, তুমি পড়ো। ঠিক আছে, তুমি বুঝলে কি পড়লে? তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ, তুমি বলতে পারবে এখন কি কি বুঝলে? কি বুঝলে? আচ্ছা, এমন নয় যে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তাদেরই চিত্ত শুদ্ধ হয়, তাই কি? তাহলে তার মানে, তাহলে কার কার শুদ্ধ হয়? যারা শোনে, হ্যাঁ, তাদেরও হৃদয় শুদ্ধ। শুধু এমনকি মানুষেরাই নয়, কীট পতঙ্গ পশু পাখি গাছপালারা পর্যন্ত ইয়ে হয়, এই নামের প্রভাবে তাদেরও হৃদয় নির্মল হয়। তার একটা দৃষ্টান্ত আমরা কোথায় পাচ্ছি? শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথে যাচ্ছিলেন, তখন ঝাড়িখণ্ডের বনে তিনি পশুদেরও, হিংস্র পশুদেরও তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা তাদেরকেও শুদ্ধ ভক্তে পরিণত করেছে। পশুরাও শুদ্ধ ভক্ত হতে পারে? হ্যাঁ পারে, হ্যাঁ কি না? পশুরা শুদ্ধ ভক্ত হয় কিভাবে? হ্যাঁ হ্যাঁ, হরিনামের প্রভাবে কি হচ্ছে, কি হয়, যে যত চেত দর্পণে মার্জন হয়ে যাচ্ছে, তারা তো মুখে বলতে পারছে না, তারা শুনে তাদের চিত্ত দর্পণ মার্জন হয়ে গেছে। মহাপ্রভুর নামের এমনই প্রভাব, ভগবান নাম করছেন আর সেই নামের প্রভাবে পশু পাখিদেরও হৃদয় নির্মল হয়ে যাচ্ছে। এবং হৃদয়টা যখন নির্মল হয়ে গেল তখন তার অবস্থাটা কিরকম? তার হৃদয় নির্মল মানে তার হৃদয় শুদ্ধ, হৃদয়টা শুদ্ধ মানে তার আত্মাটা শুদ্ধ, আত্মা শুদ্ধ মানে শুদ্ধ ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত মানে যার আত্মা জড় জগতের আবর্জনা থেকে, কলুষ থেকে মুক্ত হয়ে শুদ্ধ হয়ে গেছে। আবার হরিদাস ঠাকুরকে যখন মহাপ্রভু প্রশ্ন করেন যে এই নাম শুনে তো পশু পাখিরা পর্যন্ত ইয়ে হবে, কিন্তু যারা বলতে পারে না তাদের কি হবে, যারা উচ্চারণ করতে পারে না তাদের কি হবে, যেমন পশু পাখিদের, তখন হরিদাস ঠাকুর বলেছিলেন যে বলতে না পারলেও যদি শোনে সেই শোনার প্রভাবেই তারা ইয়ে হবে, এমনকি গাছপালাগুলিও হরিনামের প্রভাবে উদ্ধার পেয়ে যাবে। তখন তিনি বললেন যে যখন হরিনাম কীর্তন হয় তখন যে তার প্রতিধ্বনি হয়, সেই প্রতিধ্বনিটা কি আসলে? এই যে গাছপালা যারা স্থাবর তাদের, তারা যে হরিনাম করছে তার এটাই হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনিটা হচ্ছে এই গাছপালা বলে কীর্তন করছে। হ্যাঁ, প্রতিধ্বনি মানে কি শব্দটা আবার ফিরে আসে। তাহলে আমরা বললাম হরে কৃষ্ণ, তার যে প্রতিধ্বনি হলো গাছে, গাছপালায়, অর্থাৎ সেটি প্রতিধ্বনি নয়, সেটি গাছপালা বলি হরিনাম কীর্তন। তাহলে এই হচ্ছে নামের মহিমা। নাম ও প্রভাবে মাতিল বিশ্ব, নাম ও রস সবে পায়। অমীয় ধারা বরিশে ঘন, শ্রবণ যুগলে গিয়া কমলাসন নাচিয়া বলে, না যাই হোক, ধরিয়া ভরিয়া আপন হিয়া। এটি হচ্ছে নামের প্রভাব। এই নামের প্রভাবে সারা বিশ্ব মেতে উঠবে। নাম ও প্রভাবে মাতিল বিশ্ব, নাম ও রস সবে পায়। এই নাম রূপ রস, কৃষ্ণ প্রেম রস সকলেই আস্বাদন করতে পারছে, পাচ্ছে। আচ্ছা, তাহলে এখন কৃষ্ণ ভক্তি সম্বন্ধে এবং সম্পন্ন যারা বুদ্ধিমান তারা কি করবে? তারা এইভাবে গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি নীতি পালন করবে। তারপরে কে পড়বে? ঠিক আছে, তুমি পড়। কারণ
সবসময় কৃষ্ণ ভক্তের সমর্থন হয় তাহলে ভগবত প্রেম খুব সহজে লাভ করা এবং জীবনও সফল হয়। এমন এখন একমাত্র এই কৃষ্ণ ভগবানের আন্দোলনে সারা জগতে ভগবত প্রেম শিক্ষা দিচ্ছে।
আচ্ছা তুমি দাড়ি কমাগুলো একটু করো, দাড়ি মানে কি, দাড়ি মানে থামতে হবে। এটা লাভ করার ফলে লেখা আছে, হ্যাঁ আবার পড়ো ওটা। আচ্ছা এই যে ভুঙতে ভোজায়তে চৈব, সেই জন্য কি হচ্ছে ইসকনের প্রতিটি মন্দিরে প্রতিটি কেন্দ্রে রবিবারে মহোৎসবের আয়োজন হয়, রবি বাসরীয় প্রীতি ভোজ। বহু আগ্রহী জনগণ উৎসবে যোগদান করে প্রসাদ গ্রহণ করেন আর নিমন্ত্রিত ব্যক্তিরা ভক্তদের কখনো কখনো স্বগৃহে আমন্ত্রণ করেন ও প্রচুর প্রসাদ দ্বারা তাদের আপ্যায়িত করেন। আমরা তাদের ডেকে আনি আমাদের মন্দিরে রবিবাসরীয় প্রীতি ভোজে, আর তারাও মাঝে মাঝে ভক্তদের তাদের বাড়িতে নিয়ে গিয়ে প্রসাদ পাওয়ায়। এইভাবে কি হচ্ছে প্রীতি লক্ষণম হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে কাদের অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, আর তথাকথিত যোগী জ্ঞানী কর্মী ও জনহিত ঋষিদের সঙ্গ ত্যাগ করা উচিত, কারণ তাদের সাঙ্গ দ্বারা কোনো কারো নিত্য মঙ্গল সাধিত হয় না। আর পক্ষান্তরে যদি সবসময় কৃষ্ণ ভক্তের সঙ্গ করা হয় তাহলে কি হবে, তাহলে খুব সহজেই ভগবত প্রেম লাভ হবে এবং জীবন সফল হবে। তারপরে প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভবনের মৃত আন্দোলনই কেবল সারা পৃথিবী জুড়ে ভগবত প্রেম শিক্ষা দিচ্ছে, আর কেউ দিচ্ছে? অন্য কোন ধর্ম সংস্থান বা অন্য কোন সংস্থান কি সেটা করছে? কোথাও কৃষ্ণ ভক্তির কৃষ্ণ প্রেমের শিক্ষা হচ্ছে না। এমনকি হিন্দু সংস্থাগুলিও করছে, এরা আছে কতগুলি সংস্থা, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্গ, এরা বড়জোর, তারপরে বড়জোর একটু জনহিতকর কার্য করছে। ভারত সেবাশ্রম কি করে, যখন বন্যা হয় বা ভূমিকম্প হয় তখন গিয়ে ওরা ত্রাণ কার্য করে, কিন্তু তাতে কি প্রকৃত কোনো লাভ হচ্ছে, কৃষ্ণপ্রেম লাভ হচ্ছে? কৃষ্ণপ্রেম লাভ হচ্ছে, তারা নিজেরই কৃষ্ণপ্রেম নেই, ওরা কৃষ্ণপ্রেম দেবে কি করে? আর যারা এমনিতে আপাত দৃষ্টিতে ভক্তির বাণীও প্রচার করে, ভক্তির কথাও প্রচার করে, কিন্তু তারাও প্রকৃতপক্ষে জগতের কোনো মঙ্গল সাধন করছে না। এমন অনেকগুলো আছে, যেমন স্বামীনারায়ণ ইত্যাদি সংস্থা রয়েছে, এরা আজে বাজে কতগুলি কথা তারা প্রচার করছে। এর ফলে কি জগতের মঙ্গল হবে, লোকের কোন লাভ হবে? লাভ ওরা জেকে সেই থেকে যাচ্ছে। অনেকে আছে তারা ভাগবত পাঠ করে, ইয়ে করে, ভাগবত পাঠ করে কিন্তু কৃষ্ণের কথা শোনায় না, জানে না তারা কি শোনাবে। কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হলেই যে জীবনের সমস্ত সমস্যাগুলি সমাধান হবে সেটা তারা নিজেরাই জানে না, অন্যকে বোঝাবে কি করে? অতএব যারা কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করেছে তাদের একটা মস্ত বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটি কি? সেই দায়িত্বটি হচ্ছে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করা। এবং এমন নয় যে আমরা আমাদের মহাপণ্ডিত হতে হবে কৃষ্ণ ভক্তির প্রচারের জন্য। আমরা নিজের যদি নাও প্রচার করতে পারি তাহলে কি করতে পারি? অন্তত একটা বই দিয়ে দিতে পারি। আর বইটা পড়লে কি হবে? যা বইটা নিয়ে গিয়ে আমরা হয়তো বইটা পড়তে পারি না, কিন্তু যে নিল সে গিয়ে যখন বাড়িতে বসে পড়বে বইটা তখন কি হবে? তখন সে বুঝতে পারবে আরে এইটাই তো প্রকৃত পথ। এভাবে বহু লোক শিল প্রভুপাদের বই পড়েই কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে। এই বই বিতরণটাও হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার বা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার। বই বিতরণ করে আমরা প্রচার করতে পারছি, প্রচারক। আর তারপরে কি বলছেন প্রভুপাদ? যে সকলেই কোন না কোনো ধর্ম আচরণ করে। যেমন যারা জঙ্গলে থাকে তাদেরও একটা ধর্ম রয়েছে, অসভ্য জাতি জঙ্গলে থাকে কিন্তু তাদেরও একটা ধর্ম আছে। তারা কি করে? সূর্যকে পূজা করে, আগুনকে পূজা করে, এদের নানা রকম ওদের দেবদেবী আছে তাদের পূজা করে। কিন্তু এই সমস্ত এগুলি ধর্ম, এগুলো সবই ধর্ম, কিন্তু সেগুলি কি ধর্ম? সেগুলি পরো ধর্ম নয়, সেগুলি জাগতিক ধর্ম। ওতে কিরকম ইয়ে হয়? যেমন বর্ষার জন্য বর্ষার দরকার যারা চাষ করে, তাই তাদের ধর্মটা কি? যে প্রার্থনা করা যে একটু জল যাতে, বৃষ্টিটা যাতে হয়, আল্লাহ মেঘ দে, পানি দে। আর কেন এদের চাওয়া রয়েছে, চাষ করছে যদি বৃষ্টি না হয়, তারপর আবার যদি রোদ যদি ঠিক মতো না হয়, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে রোদ যদি না ওঠে তখন তারা ইয়ে করছে, প্রার্থনা করছে, হ্যাঁ, যে যেন রোদ ওঠে, মেঘটা যেন সরে যায়, আর বেশি বৃষ্টি হয়ে যেন বন্যা না হয়ে যায়। হ্যাঁ, এইগুলো তাদের জাগতিক যে প্রয়োজন, সেই প্রয়োজনের খাতিরে তারা উচ্চতর কারোর কাছে প্রার্থনা করছে, সেটাও ধর্ম। কিন্তু এইভাবে করতে 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 যখন আমরা কৃষ্ণের কাছে গিয়ে পৌঁছব তখন সেইটি হচ্ছে পর ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। আর সেই ধর্মটি কিরকম? সেই ধর্মটি অহৈতুকী, তার কোনো হেতু নেই। তখন ওই পানি দে, ছায়া দে, বা ধনং দেহি, যশ দেহি, ইত্যাদি ইত্যাদির জন্য প্রার্থনা নয়। তখন প্রার্থনাটা কিরকম, কি জন্য? মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি, এইটি হচ্ছে পরধর্ম। সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধোক্ষজ। সেই পরধর্মটা কি? অধোক্ষজ যে ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ বা কৃষ্ণ তার প্রতি ভক্তিপরায়ণ হয়, যত ভক্তির অধোক্ষজে। এবং সেটি কিরকম? অহৈতুকী, অপ্রতিহতা। এবং তার ফলটা কি? জয় আত্মা সুপ্রসীদতি, তার ফলে আত্মা প্রসন্ন হয়ে যায়। যজাত্মা সুপ্রসীদতি। ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা লাভ করাই হলো মানুষের পরম ধর্ম। আত্মাকে প্রসন্ন করার জন্য এমন ভগবত সেবা অহৈতুকী এবং অপ্রতিহত হওয়া উচিত। ঠিক আছে, এবার কে পড়বে? ওকে তুমি পড়ো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যদি আমরা মানব জাতি যদি জগতে শান্তি ও মৈত্রী স্থাপন করতে চায়, তাহলে তাদের কি করতে হবে? কৃষ্ণ ভাবনা ভিত্তিক শিক্ষা লাভ করতে হবে, কৃষ্ণ ভাবনা লাভ করতে, কৃষ্ণ ভক্তি লাভের ফলেই জগতে প্রকৃত শান্তি আসবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যে কৃষ্ণ ভক্ত হয়েছ, যদিও তোমাদের মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়, কিন্তু সেই ঝগড়াটা কি স্থায়ী হয়? স্থায়ী হয় না, কিছুক্ষণ পরেই তোমরা ওটা ভুলে গিয়ে পরস্পরের দদাতি প্রতিবিন্ধাতি করতে শুরু করো, তাই নয় কি? এমন কারণ ইয়ে হয়েছে যে ঝগড়া, এমন ঝগড়া হয়েছে যে তারা একেবারে চরম শত্রুতে পরিণত হয়েছে, হয়েছে কি? তোমরা দেখেছো কৃষ্ণ ভক্তিতে, কিন্তু বাইরের জগতে দেখেছো? হ্যাঁ, ঝগড়া করে এমন ইয়ে হয়েছে তারা চিরকালে শত্রু হয়ে গেছে। এর ফলে আমরা কি দেখতে পাচ্ছি? যে কৃষ্ণ ভক্তির অনুশীলনের ফলেই, ভগবানের শরণাগত হওয়ার ফলে আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, ভগবানকে কেন্দ্র করে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে ওঠে, ভাই ভাই ভাইয়ের মতো সম্পর্ক গড়ে ওঠে। হ্যাঁ, তো ভাই ভাইয়ের যে একটু মাঝে মাঝে ঝগড়া হতে পারে, কিন্তু তারপরে আবার তাদের মধ্যে ভাব হয়ে যায়। অতএব কৃষ্ণ ভক্তি যদি ব্যাপকভাবে সারা পৃথিবী জুড়ে প্রচার হয়, সবাই যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, বা অধিকাংশ মানুষই যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, তাহলে পৃথিবীর কি অবস্থা হবে? হ্যাঁ, পৃথিবীর অবস্থা খুব সুন্দর হবে, শান্তি এবং মৈত্রী স্থাপন হবে, এবং সমস্ত বিশ্বময় শান্তি ও আনন্দময় হয়ে উঠবে। আচ্ছা, এরপরে কি পড়বে তুমি? না, তুমি পড়বে। একটু দাড়ি কমাগুলো একটু ইয়ে করে করো, আস্তে আস্তে পড়ো।
যেমন একটি সাপকে দুধ কলা খাইয়ে কোন লাভ নেই, কারণ কেবল বিষ বর্ধনা, আর তার দুধ কলা খেয়ে তার বিষই উত্তরোত্তর বৃদ্ধি পায়। সেইরকম ঈর্ষা পরায়ণ মায়াবাদী বা কর্মীদের কাছে আমাদের কথা কখনোই প্রকাশ করা উচিত নয়, সম্পূর্ণভাবে তাদের সঙ্গ ত্যাগ করা মঙ্গলজনক, তাদের সঙ্গে ভগবৎ তত্ত্ব বিষয়ে কোন রকম আলোচনায় না করা ভালো, কারণ তারা ভক্তির অনুকূলে কোন সিদ্ধান্ত স্থাপনে সক্ষম নয়, এমনকি মায়াবাদী বা নাস্তিকদের নিমন্ত্রণ গ্রহণ করাও উচিত নয়, আবার তাদের নিমন্ত্রণ করাও উচিত নয়, কারণ তাদের ঘনিষ্ঠ সঙ্গ লাভে তাদের নাস্তিক মনোভাবের দ্বারা আমরা প্রভাব করতে পারি। শাস্ত্রে আছে সংঘাত সংজায়তে কাম, তাই শ্রীমান মহাপ্রভু বলেছিলেন, বিষয়ে অন্ন খাইলে মলিন হয় মন। একমাত্র অত্যুন্নত ভক্তই কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য সকলের দান গ্রহণ করতে পারেন, সেই জন্য মায়াবাদী ও নিরীশ্বরবাদীদের দান গ্রহণ করা আমাদের উচিত নয়। বাস্তবিক মহাপ্রভু সাধারণ ইন্দ্রিয় পরায়ণ ভোগীদের সঙ্গ পর্যন্ত সর্বদা ত্যাগ করতে বলেছেন।
ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশেষভাবে মায়াবাদীদের সঙ্গ ত্যাগ করতে বলেছে, কেন আমরা আগে আলোচনা করেছি যে সঙ্গের প্রভাবটা অত্যন্ত বলবান, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। এই মায়াবাদীরাও যদিও আপাত দৃষ্টিতে সাধুর মতো দেখতে, কিন্তু এরা প্রকৃতপক্ষে সাধু নয়, এরাও প্রকৃতপক্ষে অসৎসঙ্গ। মায়াবাদীরা কি চায়? মায়াবাদের চরমে কি চায়? ভগবান হতে চায়। তো যা ভগবান হওয়া আর ভগবানের ভক্ত হওয়া এক হলো? আপাত দৃষ্টিতে তারা ওই গেরুয়া কাপড় পরে আছে, দেখতে মনে হচ্ছে সাধুর মতো, কিন্তু তারা প্রকৃতপক্ষে তারা ভগবত বিদ্যা। তাই জন্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নির্দেশ দিয়েছেন যে সেই ধরনের সঙ্গ ত্যাগ করতে হবে, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। তারপরের লাইনটা কি আছে? এক অসাধু না, তারপর অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, তারপর কি? স্ত্রী সঙ্গী এক কৃষ্ণ ভক্ত। আর যারা স্ত্রী সঙ্গী এবং কৃষ্ণ অভক্ত, কৃষ্ণ অভক্ত মানে কৃষ্ণ বিদ্বেষী, যেহেতু মায়াবাদীরা কৃষ্ণ বিদ্বেষী তাই জন্য তারাও অসৎসঙ্গ। অনেক সময় লোকেরা ভাবে যে ইসকনে এগুলো কি কথা বলে বেড়াচ্ছে, সব বড় বড় সমস্ত সাধু, কত লোক ওদের পূজা করছে। রাঘব পণ্ডিত বুঝতে পারছ কি বুঝেছ? কি বুঝেছ? মায়াবাদী কো সঙ্গ নেই, মায়াবাদী দেখনে সে কেসা লগতা হ্যাঁ, লগতা হ্যাঁ সাধু হ্যাঁ, হ্যাঁ না, বহুত লোক উসকো পূজা, উনকো পূজা ভি করতে হ্যাঁ, বল্কি আসল মে ক্যা হ্যায়, সব কৃষ্ণ বিদ্বেষী হ্যায়। ভগবান কে বারে মে বোলোগে, বোলেগা ভগবান ক্যা হ্যায়, মে ভগবান। অন্তত পক্ষে ভণ্ড, আর কৃষ্ণ বিদ্বেষী মানে প্রকৃতপক্ষে কৃষ্ণ বিদ্বেষী মানে কি? অসুর। কৃষ্ণ ভক্ত হচ্ছে সুর, আর কৃষ্ণ বিদ্বেষী হচ্ছে অসুর। আর এটা তাদের সঙ্গ ত্যাগ করাটাই মঙ্গল। হ্যাঁ, কে পড়তে চাইছিল? ওকে, তুমি পড়ো। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু তুমি পড়ো। হ্যাঁ, তাহলে বোঝা গেল, যারা কনিষ্ঠ অধিকারী নয় অথবা মহাভাগবত নয়, মধ্যম অধিকারীরা কি করবে? হ্যাঁ, মধ্যম অধিকারীরা ভগবানের বাণী প্রচার করবে, ভগবত বিগ্রহের সেবা করা, ভক্তদের সঙ্গে মৈত্রী স্থাপন করা, অজ্ঞদের কৃপা করা, আর ভগবত বিদ্বেষী ও অসুরদের, এখানে প্রভুপাদ বলছেন সেই অসুরদের, ভগবত বিদ্বেষী মানে অসুর, ওদের সঙ্গ ত্যাগ কর। আচ্ছা, তারপর তুমি পড়তে চাইছিলে। তুমি জোরে পড়বে। ভেরি গুড, তাহলে এখানে প্রভুপাদ আরেকটু ইয়ে করেছেন, ভগবানের সঙ্গে প্রীতি বিনিময় ও ভক্তের সঙ্গে মৈত্রী স্থাপনে এক সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন। দদাশ্রী শব্দ ব্যবহার করে তিনি উপদেশ দিচ্ছেন যে উন্নত ভক্ত তার আয়ের অর্ধেক ভক্ত ও ভগবত সেবায় ব্যয় করবেন। তার মানে কার কোন ধরনের যারা গৃহী ভক্ত তারা এইভাবে চেষ্টা করবেন, তার আয়ের অর্ধাংশ। এবং রূপগোস্বামী, শ্রীল রূপগোস্বামী নিজেও সেই দৃষ্টান্তটি দিয়ে গেছেন। তিনি কি করলেন, যখন তিনি গৃহ ত্যাগ করলেন তখন তার সঞ্চিত যা ধন ছিল তার অর্ধাংশ তিনি বৈষ্ণব এবং ব্রাহ্মণ সেবায় দান, ব্রাহ্মণদের দান করলেন, এক চতুর্থাংশ পরিবারের লোকেদের জন্য দিলেন, আর বাকি চতুর্থাংশ রাখলেন যদি ভবিষ্যতে কোনো বিপদে লাগে, আপাত জরুরিকালীন অবস্থা জন্য রেখে দেন। এই দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। আচ্ছা, তাহলে সকলে এই চতুর্থ শ্লোকটি বোঝে গেল? বুঝতে পেরেছি সকলে তার অর্থটি? আচ্ছা, বেনুধারী প্রশ্নগুলো তুমি কি আজকে দেবে, ওই প্রশ্নটা যেটা বলছি? আচ্ছা, ওটা কিভাবে ইয়ে করতে হবে, ওটা এই সময়ের মধ্যে ওটা লিখে দেওয়া হবে, ক্লাস চলাকালীন লিখবে? ও আচ্ছা, তো যেই শ্লোকটার উপরে ইয়ে আছে সেই শ্লোকটা তো হয়ে গেছে। হ্যাঁ, নাকি ছটা শ্লোকের মানে এগারোটা শ্লোকের ভিত্তিতেই প্রশ্নটা হবে? হ্যাঁ, এগারোটা শ্লোকের দেখা যাক। এই উপদেশামৃত থেকে আমরা চরমে কি শিক্ষা লাভ করছি, এই যে এতগুলো শ্লোক পড়লাম, চারটে শ্লোক, তার মধ্যে মূল বিষয়টি কি পাচ্ছি আমরা? মূল বিষয়টি কি? মূল বিষয়টি হচ্ছে যে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত, অন্য বাকি সব সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। ওই কৃষ্ণে সুদৃঢ় মানুষের জন্যই এইগুলো ইয়ে হচ্ছে। কিন্তু আমাদের মূল বিষয়টি কি? কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম, এইটি হচ্ছে সিদ্ধান্ত। কারো মনে কোনো সংশয় আছে, কৃষ্ণ ভক্তি করলে সবকিছু করা হবে না, কৃষ্ণ ভক্তি করলে আমি পরীক্ষায় পাশ করব কি করে, কৃষ্ণ ভক্তি করলে আমি আমার চলবে কি, সংসার চলবে কি করে, কৃষ্ণ ভক্তি করলে কি টাকা পয়সা আকাশ থেকে পড়বে, আমার পরিবার পরিজনের ভরণ পোষণ কিভাবে হবে, এই যে চিন্তাগুলো থাকে। কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম, তার মানে এই নয় যে আমরা বসে থাকব আর আশা করব আকাশ থেকে টাকা পয়সা পড়তে থাকবে, সেটা নয়। ভক্ত ভক্ত বিচক্ষণ, ভক্ত ভক্ত অনলস, ভক্ত ভক্ত উৎসাহী, ভক্ত উদ্যম যুক্ত, ভক্ত অলস নয়, ভক্ত শুধু বসে বসে খেয়ে ঘুমিয়ে জীবনযাপন করে, ভক্ত কি করে সে কৃষ্ণের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে। এবং যখন ভক্ত কৃষ্ণের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে তখন কৃষ্ণ তাকে সবকিছু দিয়ে দেয়। কিন্তু যে মনে করবে আমি তো ভক্ত হয়েছি এখন আমার কিছু করতে হবে না, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এখন কৃষ্ণ ভক্তিটা তো কর্ম, কৃষ্ণ সেবা। কৃষ্ণ ভক্তি মানে নিষ্ক্রিয়তা নয়, কৃষ্ণ ভক্তি মানে সক্রিয় জীবন, সক্রিয় থাকতে হবে। এমন নয় যে ঠিক আছে আমি এখন মঠে এসে ইয়ে করেছি, মঠ আমাকে দেখবে, সেটা নয়। বরং আমাদের চেষ্টা করতে হবে যে মঠ মন্দির বা আশ্রমকে যতটা সম্ভব আশ্রমের সাহায্য করা, আশ্রমের গলগ্রহ হয়ে থাকাটা উচিত। তাহলে কি হবে? তাহলে কৃষ্ণ প্রসন্ন হবে। আর বিশেষ করে ব্রহ্মচারীদের তো কোনো চিন্তা নেই, ব্রহ্মচারীদের কি দরকার? ব্রহ্মচারীদের কসেট কাপড় আছে তোমাদের? হ্যাঁ, কসেট, ভেরি গুড। আমি ওইসব বলতে যাচ্ছিলাম, আমি আড়াই মাস ব্রহ্মচারী ছিলাম, সেই সময় আমারও তিন সেট কাপড় ছিল। আর শোয়ার জন্য কি ছিল, কি আছে? ভেরি গুড, মাদুর আর বালিশ। হ্যাঁ, বালিশও নেই, হাতটা বালিশ। হ্যাঁ, হাতটাই হচ্ছে উপাদান, বালিশের সংস্কৃত নাম হচ্ছে উপাদান, হাতটা বালিশ। ভেরি গুড, তোমরা রিয়েল ব্রহ্মচারী। আর প্রসাদ সেটা কোনো অভাব নেই, প্রসাদের অভাব আছে? সুতরাং এইভাবে আমরা যদি কৃষ্ণ ভক্তির ইয়ে করি তাহলে কোনো অসুবিধা থাকবে? অসুবিধা হয় গৃহস্থ হলে, বোঝা তখন বাড়তে থাকে, এক থেকে দুই, দুই থেকে চার, আর সেই সঙ্গে নানা রকম সমস্ত প্রয়োজনগুলি বা নানা রকম সমস্যা। প্রভুপাদ বলতেন যে আমার সবচেয়েতে না একটা সমস্যা আমি সমাধান করতে পারি, এবং কিভাবে যে করতে হবে সেটা আমি জানি না, কারণ আমি চাই যে আমার সমস্ত ছেলে ভক্তরা ব্রহ্মচারী থাকুক আর সমস্ত মেয়ে শিষ্যরা বিয়ে হোক। এখন এই সমস্যা যে কিভাবে সমাধান হবে আমি সেটা জানি না। যাই হোক, তোমাদের এই নিয়ে চিন্তা করার দরকার নেই। প্রভুপাদ আমাকে বলেছিলেন এই জীবনটা কৃষ্ণকে দিয়ে দাও, এই একটা জীবন কৃষ্ণকে দিয়ে দাও। তারপরে বলেছিলেন যদি কোনো লাভ নাও হয় কোনো ক্ষতি নেই, কিন্তু এটা মোটে একটা জীবন, অনেকগুলো জীবনের মধ্যে একটা জীবন যদি কৃষ্ণকে দিয়ে দেখা যায় কিছু হয় কি না, যদি হয় তো ভালো, না হলেই বা ক্ষতি কি? অনেক জীবনের মধ্যে এটা তো কেবল একটা জীবন, এটা যদি নষ্ট হয়ে যায় ক্ষতিটা কি আছে? কিন্তু কৃষ্ণকে এই জীবনটা সমর্পণ করলে কোনো কারোর কোনো ক্ষতি হতে পারে না, কৃষ্ণকে সমর্পণ করলেই জীবনটা সফল। হ্যাঁ, আমাদের তো অনুকরণ করার তো কোনো প্রয়োজন নেই, আমি যেখানে আছি সেখানে থেকে আমার ভক্তি অনুশীলন করতে হবে। আমি যদি রূপ গোস্বামী সনাতন গোস্বামী না হই তাহলে ওদের মতো ওদের অনুকরণ করে কি লাভ? আমি যে আমি সেই স্তরে আমাকে করতে অনুশীলন করতে হবে। আমি যদি বিপদে পড়ে যদি আমি উদ্বিগ্ন হয়ে উঠি তখন সে উদ্বেগটা অন্তত ভগবানের কাছে প্রকাশ করা যেতে পারে, তাই না? ভগবান তো আমার আপনজন, আমি যে আপনজনের কাছে গিয়ে যদি না বলি তাহলে কাকে গিয়ে বলবো? আর যদি আপনজনের কাছে না বলি তার মানে কি তাকে আমি আপনজন বলে মনে করছি না? বিপদে পড়লে আমরা কি করি? বিপদে পড়লে আমরা যে এমনিতে যখন বিপদে পড়ে আমরা পুলিশকে ডাকতে পারি, তাহলে ভগবানকে ডাকতে অসুবিধা কি আছে? অসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারি, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করতে ক্ষতি কি আছে? এইভাবে আমাদের বুঝতে হবে যে আমরা কোন স্তরে রয়েছি। মহাভাগবত ভজনানন্দীদের অনুকরণ করে করাটা ঠিক নয়। যেখানে আমরা যেভাবে আছি সেভাবে থেকে আমরা অনুশীলন করি, করতে করতে হবে। বিশ্বাস যত বাড়বে ততই ভগবানের প্রতি স্মরণানুভূতি আসবে। এখন এখানে যে অহৈতুকী অপ্রতিহতা, সেটা অহৈতুকী মানে এই ধনং দেহি যশোদেহি ইত্যাদি কামনা নিয়ে ভগবানের প্রার্থনা, বুঝতে পারলে? কিন্তু যদি ভগবানের সেবার জন্য যদি শরীরটাকে সুস্থ রাখতে হয়, তাহলে আমরা বলতে পারি ভগবান এই অসুস্থতার জন্য তোমার সেবা করতে পারছি না, তুমি কৃপা করো, সেটা আলাদা ব্যাপার। এটা সেবা ও সেবা সেবনমুখী প্রার্থনা, তোমার সেবার জন্য আমি চাইছি, যে তোমার সেবার জন্য ভগবান তোমার জন্য আমি রান্না করব। হ্যাঁ, ঘি নেই, যদি একটু ঘি পেতাম ভালো হতো, কৃপা করে একটু ঘি দিয়ে দেবে। হ্যাঁ, এ তো ভগবানের জন্য যদি চাওয়া হয় তাহলে সেটা ঠিক আছে। এবং অনেক সময় দেখা গেছে যে ভক্ত ভগবানের কাছে ঘিয়ের জন্য প্রার্থনা করেছে ভগবান যেন রান্না করার জন্য, আর লোকেরা এসে ঘি দিয়ে গেছে। আমেরিকাতে আমাকে একজন আমার এক গুরু ভগ্নী বলছিলেন যে এক সময় ও কি দিচ্ছিল, কিছু ছিল না ভগবানকে দেওয়ার জন্য। ও লেবু কেটে, ফল ছিল না, লেবু কেটে ভগবানের ফলের জায়গায় ভোগ দিয়েছে। আর যখন দিচ্ছে তখন প্রার্থনা করছে, ভগবান আমাদের তো এমনই দুর্ভাগ্য যে আজকে লেবু ছাড়া আর কিছু দিতে পাচ্ছি না। যে ভোগ লাগিয়ে বেরিয়েছে, যে দেখি যে একজন মন্দিরের দরজায় ধাক্কাচ্ছে, নক করছে, খুলে দেখে যে একজন লোক একটা ফলের ঝুড়ি নিয়ে এসছে। তো এখন এইরকম যখন হয় তার ফলে কি বিশ্বাসটা বাড়ে ভগবানের প্রতি না বিশ্বাসটা কমে? এইভাবে বিশ্বাস বাড়বে। সুতরাং এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করার ফলে যদি আমাদের বিশ্বাসটা যদি আরো দৃঢ় হয়, তাতে ভগবানের কাছে প্রার্থনা করতে ক্ষতি কি আছে? তবে নিজের জন্য কিছু নয়, আমি আমার জন্য কিছু চাই না, তোমার সেবার জন্য আমি সত্য, তোমার সেবার জন্য আমি তোমার কাছে সারা ব্রহ্মাণ্ড চাইতে রাজি আছি, কিন্তু আমার জন্য আমি এক দানা চালও পর্যন্ত আমি চাই। এইটি হচ্ছে ভক্তির মন। হরে কৃষ্ণ। আর কারো কোন প্রশ্ন আছে? তোমাকে বুঝতে হবে না, তুমি নাম করে যাও আর শ্রবণ করে যাও, নাম করো আর শ্রবণ করো। শুদ্ধ নাম হচ্ছে কি না হচ্ছে সেটা তোমাকে বুঝতে, এটা আমরা বুঝতে পারবো না। বরং যত বেশি আমরা ইয়ে হবে, যত আমাদের প্রগতি হবে, ততই আমার মনে হবে যে আমার নাম, আমার সেবা কত কত অশুদ্ধ। মনটাকে বসাতে চাইছি, মন বসছে না, তখন কি করতে হবে? মনটাকে জোর করে এনে ধরে বসাতে হবে, শ্রবণ করতে হবে। মনটাকে মন নামে রাখা মানেটা কি? মনোযোগ সহকারে নাম করা মানেটা কি? মনোযোগ সহকারে নাম করা মানে হচ্ছে শ্রবণ করা। নাম গ্রহণ কিভাবে হবে? শ্রবণের দ্বারা। কিন্তু তোমার জন্য চাইছো, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে, কৃষ্ণ গ্রন্থ বিতরণ হচ্ছে। গ্রন্থটা তো বিতরণ হচ্ছে, এখন তোমার অহংকারে যদি একটুখানি হাওয়া দিতে হয় গ্রন্থ বিতরণ, তাতে ক্ষতি নেই। ওকে, তাহলে আজকে আমরা তাই জন্য এখানে বলছি সাধ্য কবু নয়, সাধন সাধন বিনা সাধ্য নয়, সাধ্য কবু নয়। কিন্তু এই যে সাধনটা এখানে কি বলা হচ্ছে, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করা, এই যে শ্রবণাদি, এই যে নবদা ভক্তি, বিশেষ করে শ্রবণ কীর্তন, এটাই হচ্ছে সাধন। সাধ্য কবু নয়, কিন্তু এমনিতে এর অর্থটা হচ্ছে যে শ্রবণাদি শুদ্ধ চিত্ত এটা রয়েছে, কিন্তু যেহেতু চিত্তটা অশুদ্ধ হয়ে আছে তাই এটা প্রকাশ হচ্ছে, তাই প্রকাশ ওটাকে যে আবর্জনাগুলো সরিয়ে দিলে ওটা আপনা থেকে বেরিয়ে পড়বে। এ সম্বন্ধে একটা দৃষ্টান্ত দেওয়া যায়, একটা বাল্ব জ্বলছে, লাইট অন করা, কিন্তু ওর ওপরে এত কালো রং দেওয়া হয়েছে যে কোনো আলো বেরোচ্ছে, কালো আলোটা আছে ভেতরে, এমন নয় যে বাইরে থেকে আলোটা এনে তারপরে জ্বালাতে হবে, আলোটা ভেতরেই রয়েছে, কিন্তু যেহেতু কালো রং রয়েছে তাই জন্য আলোটা বেরোচ্ছে। তাই কি করতে হবে, ঘষে 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 করে কালো রংটা যত বেশি আমরা দূর করব তত বেশি করে আলো বেরোবে। এটা হচ্ছে এই নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেমের। তাহলে আজকে এখানেই থাক। হ্যাঁ, তোমরা বেনুধারী প্রভু তোমাদের পরীক্ষা দিয়ে দেওয়ার ব্যাপারে খুব আগ্রহী হয়ে উঠে, তো আমরা বিকেলে তোমাদের প্রশ্ন দেব, ঠিক আছে? এবং সেই প্রশ্ন তোমরা তৈরি করো। হ্যাঁ, প্রশ্নটা কিভাবে করতে হবে সেটা আমিও জানি না, সুতরাং বেনুধারী প্রভুই তোমাদের দিয়ে দেবেন প্রশ্নটা, বেনুধারী আর গঙ্গানারায়ণ প্রভু। আর আমি তোমাদের পরশু দিনের জন্য প্রশ্ন তৈরি করব, ঠিক আছে? ওকে, হরে কৃষ্ণ।